রাধে। আজ আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় সভা পর্ব আস্বাদন করতে চলেছি। এই সভা পর্বে অতি সুন্দর সুন্দর লীলা আছে, তৎসমুদায় আমরা নিত্য প্রতি আস্বাদন করব। বৈশম্পায়ন ঋষি তিনি মহারাজ জনমেজয়কে বলছেন, হে রাজন, সেই যে ময়দানব অর্জুনের দ্বারা রক্ষিত হলো, রক্ষিত হয়ে যেখানে যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং অর্জুনের সঙ্গে তিনিও বসেছিলেন, এবারে তারা যখন উঠে চলে যাওয়ার জন্য মন্তব্য করেছেন, ঠিক সে সময় এই ময়দানব অতি করুণ স্বরে নম্রতার সঙ্গে তিনি অর্জুনকে বলছেন, হে বীরবল অর্জুন, আমি আপনার দ্বারা রক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাকে চক্র দিয়ে কেটে ফেলতেন, আর অপরদিকে অগ্নিদেব আমাকে সহা করতেন, আপনি কৃপা করে আমাকে বাঁচিয়েছেন, এতে তো আমি আপনার কাছে চির ঋণে আবদ্ধ, তা আপনি কৃপা করে আমাকে কিছু সেবার সুযোগ দিন। সেই ধনুর্ধারী অর্জুন বললেন, হে মায়াসুর, তুমি আমার দ্বারা রক্ষিত হয়েছো, অতএব আমি তো তোমাকে আমার কোনো সেবায় লাগাতে পারি না নীতি অনুযায়ী, তাহলে কি হবে, সবাই বলবে দেখো অর্জুন রক্ষা করেছিল তার পরিবর্তে আবার সেবা নিল। না না, তা হবে না, তুমি যে আমাকে সেবা করবে এই কথা বলেছো না, এতেই আমি অতীব খুশি। ময়দানব বারংবার ওই একই কথা বলতে থাকলো, না না, হে বীরবল অর্জুন, হে ধনুর্ধারী অর্জুন, হে মহাবীর, আমাকে কিছু সেবা না দিলে আমিও শান্তি পাচ্ছি না, আমি আপনার দ্বারা প্রাণ ফিরে পেয়েছি, আপনি কিছু একটা সেবা নিন, আর আমি হলাম সমস্ত দানবদের বিশ্বকর্মা, অতএব আমি তাদের প্রধান শিল্পী, আপনি আমার কোনো একটা সেবা অঙ্গীকার করুন। অর্জুন বললেন, হে মায়াসুর, তুমি যদি সত্যই আমার সেবা করতে চাও, তাহলে তুমি ভগবান কৃষ্ণচন্দ্রের সেবা করো, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, এই জগতে মনুষ্য শরীর ধারণ করে তিনি লীলা করছেন, অতএব তুমি সেই ভগবানের সেবায় নিযুক্ত হও। এবারে মায়াসুর তিনি ভগবানের চরণ ধারণ করে বলছেন যে প্রভু, আমাকে সেবা থেকে আপনি বঞ্চিত করবেন না, আপনি আমাকে কোনো একটা সেবা দিন। ভগবান তিনি বললেন, দেখো তুমি তো শিল্পীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তুমি দানবদের বিশ্বকর্মা আমি জানি, তা তুমি যদি সেবা করতেই চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি মহারাজ যুধিষ্ঠিরের জন্য একটি মায়ামহল তৈরি করে দাও, সভাগৃহ, তাহলেই সেটা আমারই সেবা করা হবে, আর তুমি তোমার সেখানের যে কৌশল, তোমার যে কার্যাদি, তা এমনভাবে করো যেন তার থেকে আর সুন্দর মহল এই পৃথিবীতে কেউ কখনো না বানাতে পারে। মানে এ তো আমার সৌভাগ্য, মায়াসুর তো ভগবানের আদেশ শ্রবণ করে অত্যাধিক খুশি হলেন, একেবারে আনন্দে তার হৃদয়টা ভরে গেল, ভগবান সাক্ষাতে সেবার অবসর দিয়েছে। এ প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ইন্দ্রপ্রস্থে গিয়ে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, পাণ্ডবগণ সকলেই আছে। তাতে আগ্রহ প্রকাশ করলেন। যথাসময়ে তিনি একটি স্থান নিরূপণ করলেন। তার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে কি, মানে 10,000 হাত এদিকে আর 10,000 হাত এদিকে, বিশাল, মানে আমাদের আশ্রমের থেকেও আরো ওটা কয়েক গুণ বড় হবে। 10,000 হাত দৈর্ঘ্য এবং প্রস্থ। সমস্ত ঋত্বিক ব্রাহ্মণগণ শুভ মুহূর্ত দেখে সেই মঙ্গল অনুষ্ঠান করলেন, করে প্রথমে ব্রাহ্মণদেরকে দান করলেন, গাভী, স্বর্ণ, অলঙ্কার, বস্ত্রাদি দিয়ে সকলকে সেই শুভ কার্যে মানে দান ধ্যানাদি সম্পূর্ণ করলেন। হে জনমেজয়, ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে সকলের কাছে পূজনীয় ছিলেন। সেই পাণ্ডবগণ তাকে পেলে তাদের যে কি আনন্দ হতো সে বলে বোঝানো যায় না। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেখানেই কিছুদিন থাকলেন। অনেক দিন হয়ে গেছে, এমনভাবে রেখেছেন যে তিনি যদি যেতে চান তাহলে তাদের বড়ই কষ্ট হবে, হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। তাই বহুদিন থাকার পরে তিনি চিন্তা করলেন, আমাকে এখন দ্বারকায় যাওয়া উচিত। মাতা পিতাকে দেখার জন্য ভগবানের মনটাও একটু চঞ্চলতা প্রকাশ করছে। সর্বপ্রথম মহারাজ যুধিষ্ঠিরকে তিনি এই কথা জানিয়ে তার থেকে আজ্ঞা নিলেন, কারণ সম্বন্ধে জ্যেষ্ঠ ভ্রাত কিনা। আজ্ঞা নেওয়ার পরে অনেক মুশকিলে তিনি বললেন যে, ঠিক আছে, তোমাকে তো আর বেশি দিন আটকেও রাখা সম্ভব নয়, কারণ সেখানেও আত্মীয় পরিবর্গেরা বিদ্যমান, অত সেখানে যাওয়া উচিত, আমার তো ইচ্ছা থাকলেও আটকাতে পারি না। তারপরে তিনি সেখান থেকে পিসিমার নিকটে গেলেন, কুন্তী দেবীর কাছে। তার চরণধুলি মাথায় নিলেন, কুন্তী তাকে আশীর্বাদ করে কৃষ্ণকে আলিঙ্গন করলেন, আর তৎপর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগিনী সুভদ্রার কাছে গেলেন। সুভদ্রা তো একেবারে রোদন করতে থাকলেন। রোদন করতে করতে তিনি কৃষ্ণকে বলছেন, দাদা, আজ তুমি বহুদিন এখানে ছিলে, এখন চলে যাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে। বলছেন, ভগ্নী বোন, এ তো এই প্রকারই সংসারের রীতি, আমাকে তো যেতেই হবে। ভাই বোনে দুজনেই মানে চোখগুলো সজল হয়ে উঠল। তারপরে বললেন, মা, বাবা এবং বলরাম দাদাকে আমার দণ্ডবত প্রণাম জানিও এবং আমি ভালো আছি এই কথা বলো। বলছে, ঠিক আছে, সে তোমার আমি বলে দেব। এবারে ভগবান তিনি সৌভাগ্যবতী সুভদ্রাকে আশীর্বাদ করে তিনি এবার দ্বারকায় যাওয়ার জন্য একটি স্বর্ণরথে আরোহণ করলেন। তারপরে তিনি ঋষি ধৌম্যের কাছেও গিয়েছিলেন, ঋষি ধৌম্যের চরণ স্পর্শ করে তাকে তার থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। দ্রৌপদীর কাছেও গিয়েছিলেন এবং তাকে অভয় প্রদান করলেন। তারপরে তিনি যাওয়ার জন্য প্রস্তুতি হলেন। স্নান আদি করার পরে যখন যাবেন, সমস্ত ব্রাহ্মণদের দান ধ্যান করলেন, দানাদি করলেন। তারপরে পুষ্পমাল্য গন্ধদ্রব্যে সজ্জিত হয়ে দেবতা ব্রাহ্মণগণকে পূজন করলেন। সমস্ত কার্য সমাধা করে তিনি বহির্দেশে মানে বাইরে আসলেন। এবার বাইরে এসে তিনি সেখানে স্বস্তি বাচন করছেন সমস্ত ব্রাহ্মণগণ। তারা দধি, আতপ চাল, ফল পাত্র, দ্রব্যাদি সঙ্গে করে নিয়ে ভগবানের পূজন আদি মানে স্বস্তি বাচন করলেন। শুভক্ষণ, শুভ মুহূর্ত দেখে যখন সমস্ত নক্ষত্রগণ যথাযথ স্থানে বিচরণ করছিল, সেই শুভ লগ্নে ভগবান তিনি সেই ইন্দ্রপ্রস্থ হতে দ্বারকার দিকে রওনা হলেন। এবারে দ্বারকার দিকে যখন রওনা হয়েছেন, সমস্ত তিনি যখন রথের উপরে বসেছেন, সে সময় সারথি দ্বারুককে সরিয়ে দিয়ে মহারাজ যুধিষ্ঠির তিনি রথ পরিচালনা করার জন্য দ্বারুককে বললেন, তুমি সরো, আমি কিছুটা দূরে নিয়ে যাই। এবারে যখন ধর্মরাজ যুধিষ্ঠির রথ পরিচালনা করে খানিকটা দূর ভগবানকে নিয়ে যাচ্ছেন, সে সময় অর্জুনের আর দেরি নেই, সে তো লাফ দিয়ে রথের উপরে উঠে বসে পড়ল। ভীমসেন আর কি বসে থাকা লোক, তিনি তো লম্বা চওড়া লোক, ব্যাস পা উঁচু করে দিয়ে রথে বসলেন। এবারে আনন্দে চলছেন, কিন্তু ভেতরে ভেতরে দুঃখ যে কৃষ্ণ সে তাদের ছেড়ে চলে যাবে। ভীমসেন, নকুল, সহদেব এবং ঋত্বিকগণ তারা রথের পেছনে পেছনে চলতে থাকলেন খানিক দূর পর্যন্ত। আর ভগবানের সেই বিচ্ছেদ ব্যথায় অর্জুন অত্যন্ত কাতর হয়েছে, তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন প্রদান করলেন, ভীমসেনকেও আলিঙ্গন প্রদান করলেন, আর যুধিষ্ঠির মহারাজকে তিনি পুনঃ দণ্ডবত প্রণাম করে বিদায় দিলেন। নকুল এবং সহদেব ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন। এবারে যত দূর পর্যন্ত, প্রায় দুক্রোশ পর্যন্ত রথ চলে গেছে, রথ দেখতে দেখতে সেই রথের চাকার থেকে উত্থিত যে ধুলি রাশি তা পর্যন্ত তারা দেখ, যখন আর কিছুই দেখা গেল না, তখন তারা বিষণ্ণ মনে ফিরে চলে আসলো। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দ্বারকার জন্য অতি দ্রুত গতিতে চললেন, এবং ভগবানের রথ সে তো মানে বিশাল দ্রুতগতিতে চলে, তার সারথিও তেমন, আর তাছাড়াও সারথি ছাড়াও সাত্যকী নামক যে বীর ছিলেন, প্রভুর সঙ্গে থাকতেন, তিনিও সঙ্গে আছেন। রথে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল, পথে যদি কোনো রাজরাজারা আক্রমণ করে, সেজন্য ক্ষত্রিয়বর্গ তখন নিজের নিজের আয়ুধ সঙ্গে নিয়ে চলত। দেখতে দেখতে তিনি দ্বারকাতে পৌঁছালেন। এই খবর যখন সকলে অবগত হলেন, তখন সকলে ব্রাহ্মণগণকে নিয়ে বহির্দেশে এসে অপেক্ষা করছেন, স্বস্তি বাচন করছেন, আর পথে চতুর্দিকে পুষ্পাদি বিছিয়ে রেখেছেন, প্রভু আসছেন। তারপরে তিনি সেখানে গিয়ে মানে প্রমুখ প্রমুখ, যেমন উগ্রসেন, যদুবংশীয়গণ নগরের বাইরে এসে তাকে অভ্যর্থনা জানালেন। রাজা উগ্রসেন, পিতা এবং মাতা, দাদা বলরাম সকলকে দণ্ডবত প্রণাম করলেন। তারপরে নিজ পুত্র প্রদ্যুম্ন, সাম্ব, চারুদেষ্ণ প্রমুখকে তিনি আলিঙ্গন প্রদান করে গুরুজনদের অনুমতি নিয়ে তিনি রুক্মিণীর মহলে প্রবেশ করলেন। এই হলো ভগবানের সেই ইন্দ্রপ্রস্থ থেকে দ্বারকায় যাত্রা। বৈশম্পায়ন মহামুনি বলছেন, হে জনমেজয়, ভগবান শ্রীকৃষ্ণ প্রস্থান করার পর তিনি তো সেই মায়ামহল, সেই যে অলৌকিক সভা কক্ষ বা সেই গৃহ নির্মাণের জন্য আদেশ করে চলে গিয়েছিলেন, এবারে ময়দানব তা সেই কার্য করতে আরম্ভ করল। করতে করতে ময়দানব সে অর্জুনকে বলছেন, হে মহাবাহু, আমি মানে মৈনাক পর্বতে যেতে চাই। অর্জুন বলছেন, কেন? বলছেন, দেখো, সেখানে বিন্দু সরোবরের কাছে দৈত্যরা এক যজ্ঞ করেছিল, তা সেই স্থানে আমি একটি মণিময় পাত্র তৈরি করেছিলাম, সেটি দৈত্যরাজ এই বৃষপর্বার সভায় রাখা হয়েছে, তা সেটা ওখানেই আছে বলে আমার মনে হচ্ছে, তা ওটা যদি আমি আনতে পারি তাহলে আমার এই সমস্ত কার্যাদি সুন্দর রূপে হবে। এই বৃষপর্বা মানে সেই যে, এর আগেই তো আমাদের প্রসঙ্গ গেল, দেবযানী আর শর্মিষ্ঠা, সেই শর্মিষ্ঠার পিতা বিশ্বপর্বা, সেও এই ত্রিলোককে জয় করেছিল। আর আমি সেখানে গিয়ে আমি অতি শীঘ্রই ফিরে আসব, এবং সেখানে এক অদ্ভুত রত্নমণ্ডিত সুখদ মজবুত গদা আছে, সেই গদাটা সম্পূর্ণ একেবারে আসল সোনা দিয়ে তৈরি, তা বিশ্বপর্বা শত্রুদের সংহার করার পরে সেই যে সোনার যে গদা সেটা আমার আমার দ্বারাই তৈরি, কিন্তু সে সমস্ত শত্রুদের নিধান করার পরে অন্যান্য আরও গদা ছিল, কিন্তু সেই যে গদা সে তো ভীষণ ভার, তাই সেই ভারের কারণে সে সেটাকে ওখানেই ত্যাগ করেছে মৈনাক পর্বতে। তা আমি মনে করছি যে ওই গদা একমাত্র ভীমসেন ছাড়া আর কেউ তুলতে পারবে না, আর তার কাছেই ওটা মানাবে। সে বজ্রের মতো শক্ত অথচ সোনার, আমি সেই গদাটি ভীমসেনকে দিতে চাই। বলছেন, হে, আর দেবদত্ত নামক একটি শঙ্খও সেখানে আছে, তা সেই শঙ্খটি আমি আপনাকে অর্পণ করতে চাই। এই বলে মায়াসুর ঈশান কোণের দিকে যাত্রা করে পূর্বোক্ত বিন্দু সরোবরে পৌঁছালেন। এই বিন্দু সরোবরের তীর দিয়ে যখন যাচ্ছেন, এ হিমালয় সব মানে সেখানে, ঠিক সেই সময় সমস্ত মুনি ঋষিগণ যজ্ঞ করছিলেন, আর রাজা ভগীরথ সেও সংসার আদি ছেড়ে পিতৃপুরুষগণকে উদ্ধার করার জন্য তিনি মা গঙ্গার তপস্যা করছিলেন। তারপরে তিনিও সেখানে সিদ্ধিলাভ করেছিলেন, আর ওই স্থানে সহস্র সহস্র প্রাণী ভগবান ভোলেনাথকে মানে শঙ্করকে পাওয়ার জন্য সকলেই তপস্যা করে থাকেন। এবং ওই একই স্থানে নরনারায়ণ, ব্রহ্মা, যম, শিব সহস্র চতুর্যুগ ধরে যজ্ঞ করেন। এবং এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনিও সারা বছর যজ্ঞ করে ওইখানেই সুবর্ণমণ্ডিত যজ্ঞস্তম্ভ ও বেদী তিনিই দান করেছেন। একটি গোপন কথাও বললেন, হে জনমেজয়, মায়াসুর সেখানে গিয়ে সেখান থেকে ফিরে মানে যখন আসলেন সেই জিনিসগুলোকে নিয়ে, সেই পূর্বোক্ত গদা, দেবদত্ত শঙ্খ আর সেই মণিময় যে পাত্র, তৎসমুদায় তিনি নিয়ে চলে আসলেন। এবং মণিময় দিব্য সভাও তিনি নির্মাণ করে ফেললেন, আর শ্রেষ্ঠ গদা তিনি ভীমসেনকে দিলেন, দেবদত্ত নামক যে শঙ্খ সেটি অর্জুনকে সমর্পণ করলেন। এবং এই শঙ্খ এত গম্ভীর ধ্বনি যে ত্রিলোক পর্যন্ত কম্পমানা হত। আর সেই যে সভাগৃহ তৈরি হলো তা দশা দীর্ঘ ও প্রশস্ত ছিল, এবং তাতে সুন্দর বৃক্ষ লাগিয়েছেন, আর সবুজ পাতার ছায়ায় মনে হতো যেন সূর্য বা চন্দ্র তারা অগ্নির সভায় বসে আছে। শুধু গাছের পাতাগুলোর বর্ণনা দিচ্ছেন, ময়দানও তৈরি করেছেন। আর সেই অলৌকিক দৃশ্য, সবার সামনে সূর্যের দীপ্তিও যেন মেলান মনে হয়, সূর্যের যে তেজ সেই তেজটাও যেন তার কাছে মানে ফিকা। আর মায়াসুরের নির্দেশে সেখানে সেই যে বিশাল মহল সেটি পরিচালনা করার জন্য তো কিছু ব্যক্তির প্রয়োজন, কিন্তু সেটাকে পরিচালনা করার জন্য এত পরিশ্রম যে মানবের দ্বারা তা সম্ভব নয়, তাই রাক্ষসদের রেখেছেন যে তারাই দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন বা যেখানে যেমন করা প্রয়োজন তাদের উপরে ভার সমর্পণ করলেন। 8,000 কিঙ্কর রাক্ষস, তারা হচ্ছে শুধু ওই সভা মহলটাকে পরিচর্যা করবেন, দেখবেন। আর সেই দিব্য সভা মানে এত সুন্দর হলো যে সে আর বলার মতো না। সেই সভাভবনে এক দিব্য সরোবরও ছিল, এবং সেই সরোবরে চতুর্দিকে একবারে মলয় পবন প্রবাহিত হত, মানে চতুর্দিকে সুন্দর সৌগন্ধ, কিন্তু সেই জলে এত সুন্দর যে অমৃতের মতো জল। আর সেই জল মানে এত এমনভাবে স্তম্ভিত থাকত যে দেখে মনে হবে যে বোধহয় স্থল এখানেই পড়েছিল এই দুর্যোধন। তাকে দেখে বড় বড় রাজা মহারাজা যারা জ্ঞানীগুণী তারা পর্যন্ত মানে ধোকা খেয়ে যেত যে বোধহয় এটা স্থলীয়। তারপরে কখনো কখনো যখন পবন প্রবাহিত হতো তার তরঙ্গ মানে তার ঢেউ দেখলে একেবারে মন আকর্ষণ করে নিত, আর তার চারিদিকে গগনচুম্বী বৃক্ষরা পান্না সবুজ পাতায় ছাওয়া ছিল, আর সবার চারিদিকে সুগন্ধি পুষ্পবিতান বিদ্যমান ছিল। পাশে ছোট ছোট কুণ্ড ছিল, তাতে হংস এবং সারস আদি তারা বিচরণ করত। তাই এই ময় দানব ১৪ মাসের মধ্যে, মানে এক বছর দু মাসের মধ্যে তিনি এই মায়ামহলটি তৈরি করেছিলেন। হে জনমেজয়, শুভ মুহূর্ত দেখে যুধিষ্ঠির মহারাজ ১০,০০০ ব্রাহ্মণকে আনয়ন করলেন। ফল মূল ক্ষীর ইত্যাদি নানা প্রকার খাদ্য সামগ্রী তাদেরকে দিয়ে পরিতৃপ্ত করলেন। তাদের বস্ত্র, পুষ্পমালা, নানাবিধ মানে সামগ্রী সকলকে দক্ষিণা স্বরূপে দিলেন আর প্রত্যেক ব্রাহ্মণকে ১,০০০ করে গাভী দান করেছিলেন। আর যুধিষ্ঠির যখন সভাগৃহে প্রবেশ করলেন তখন ব্রাহ্মণেরা সম্মিলিতভাবে স্বস্তি বাচন করতে লাগলেন। মঙ্গল শব্দনি উচ্চারিত হচ্ছিল, নানা প্রকার ফল ফুল দিয়ে সেই দেবতাদের পূজা করা হলো। লাঠিয়ান, পালোয়ান, মল্লবীর, নট নটি, বৈতালিকগণ এবং নিজ নিজ নৈপুণ্য তাদের যে কার্য তৎসমুদায় প্রদর্শন করালেন। আর তারপর মহারাজ যুধিষ্ঠির ভ্রাতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গের সেই উচ্চ আসনে বসলে যেমন লাগে দেবতাদের মধ্যে ইন্দ্র, ঠিক তদনুরূপ তার সমস্ত ভ্রাতাদের এবং রাজন্যবর্গদের মধ্যে সেই মায়ামহলে, সেই সভামহলে তিনি যখন উপবেশন করলেন সাক্ষাৎ ইন্দ্রের ন্যায় মনে হচ্ছে। আর ঋষিদের মধ্যে কারা কারা ছিলেন? হে মহাত্মন, জনমেজয় প্রশ্ন করছেন ঋষি বৈশম্পায়নকে যে ঋষিদের মধ্যে কারা কারা ছিলেন আমি একটু শুনতে চাই। বলছেন তাহলে তাও শোনো। বলছেন সেখানে অসিত, দেবল ঋষি, কৃষ্ণ দ্বৈপায়ন মানে বেদব্যাস সাক্ষাতে ছিলেন, আর জৈমিনী ঋষি, যাজ্ঞবল্ক প্রমুখ, বেদ বেদাঙ্গ পারদর্শী এবং ধর্মজ্ঞ সংযমী এবং প্রবচনকার সকলেই সেখানে উপস্থিত ছিলেন। আর এছাড়া কক্ষসেন, ক্ষেমক, কমট, কম্পন এবং মদ্রক অধিপতি জটাসুর তিনিও ছিলেন। আর পুলিন্দ, অঙ্গ, পুণ্ড্রক, অন্ধক, পাণ্ড এবং উড়িষ্যা দেশের অনেক রাজন্যবর্গ সেই সভাতে অংশগ্রহণ করেছিলেন। আর অর্জুনের নিকট যে সমস্ত যুদ্ধবিদ্যা শিক্ষাকারী রাজকুমারগণ এবং যদুবংশীয়গণ যেমন প্রদ্যুম্ন, শাম্ব, সাত্যকী প্রমুখ সেনাও সেখানে ছিলেন। এছাড়া তুম্বুরু, চিত্রসেন প্রমুখ, গন্ধর্ব, অপ্সরাগণ ধর্মরাজকে প্রসন্ন করতে সেখানে গিয়ে তারা নৃত্যকলা প্রদর্শন করিয়েছিলেন। আর সেই সময় মহর্ষি এবং রাজর্ষিদের মধ্যে যুধিষ্ঠির দেখে মনে হলো যেন যেমন স্বয়ং ব্রহ্মা ব্রহ্মলোকে নিজ উচ্চস্থিত যে আসন, সেই আসনে উপবেশন করলে যেমন মনে হতো, দেখে মনে হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মা বসে আছে। মানে সেই ব্রহ্মলোকে ব্রহ্মার সম্মুখে বেশিরভাগ ঋষিবৃন্দ থাকেন, তো তা সেই সবার মধ্যে ঋষিবৃন্দ অনেক ছিলেন, ব্রাহ্মণই ছিলেন ১০,০০০, তা তাকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ সেই ব্রহ্মা বসে আছেন। হে জনমেজয়, এইভাবে সেদিনের উদ্ঘাটন সুসম্পন্ন হল। আবার একদিন কি হলো, পাণ্ডব এবং গন্ধর্বগণ সেই দিব্য সভায় আনন্দে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ আরও কয়েকজন ঋষিকে সঙ্গে করে সেখানে গিয়ে উপস্থিত হলেন। এবার দেবর্ষি নারদকে দেখে তাদের তো আনন্দের সীমা নেই, সভাসদ বৃন্দ সকলেই উঠে দাঁড়ালেন। তারপরে সুন্দর আসন তো সেখানে ছিলই, মানে সিংহাসন, স্বর্ণ সিংহাসনের মধ্যে বসিয়ে প্রথমে পাদ প্রক্ষালন আদি করলেন, তারপর ষোড়শ বিধি অনুযায়ী পূজন আদি করলেন। করার পরে তিনি সন্তুষ্ট হলেন। আরও আরও ঋষিবৃন্দ যারা সঙ্গে ছিলেন কয়েকজন তাদেরও তদনুরূপ পূজন করলেন। করার পরে দেবর্ষি নারদ, তিনি যদি কোথাও গিয়ে থাকেন বা যান তাহলে গৃহীর কল্যাণের জন্য গিয়ে থাকেন, সাধুর কাজই এমন হয়। তাই তিনি বলছেন, হে রাজন, আপনি যে এখানে এইভাবে রাজ্যাদি করছেন তা আপনার সব কিছু কুশল তো? এবার কুশল বার্তাদি সব জিজ্ঞাসা করছেন। আর দেবর্ষি নারদের যখন মানে প্রসঙ্গ এসেছে, অপরদিকে জনমেজয় প্রশ্ন করছেন বৈশম্পায়ন ঋষিকে যে হে মহাত্মন, এই দেবর্ষি নারদ তিনি তো কেবল ভক্তি অঙ্গকেই যাজন করেন, তা তিনি সেই যুধিষ্ঠির মহারাজকে রাজনীতি শিক্ষা কি করে দেবেন? তা বৈশম্পায়ন ঋষি ঈষৎ হেসে বলছেন, না না, তোমার ভুল ধারণা। দেখো, দেবর্ষি নারদের মহিমা অপার, তিনি বেদ বেদান্ত উপনিষদে পারদর্শী বিদ্বান এবং বহু শ্রেষ্ঠ দেবতাও তাকে পূজা করে থাকেন। ইতিহাস, পুরাণ, প্রাচীন কল্প এবং পূর্বোত্তর মীমাংসার জ্ঞানেও তিনি অতুলনীয় ছিলেন। আর তিনি বেদের ছয়টি অঙ্গ, ব্যাকরণ, কল্প, শিক্ষা ইত্যাদি ইত্যাদি, মানে বেদের যে ছটি অঙ্গ তাও তিনি জানতেন। আর ধর্মেরও সব কিছুতে তিনি পারদর্শী ছিলেন এবং তিনি প্রগল্ভ বক্তা, একেবারে খুব সুন্দর বক্তা, সরস বক্তা আর স্মৃতিযুক্ত মেধাবী। আর সে তার মেধাবিতার প্রসঙ্গও তিনি বললেন। আর নীতিকুশল এবং সহৃদয় তিনি সহৃদয় কবি ছিলেন। আর কর্ম এবং জ্ঞানের বিভাগ সম্পাদনেও তিনি সমর্থ। প্রত্যক্ষ অনুমান এবং আত্মবচনের দ্বারা সব বিষয় তিনি ঠিক ঠিক নির্ণয় এবং প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন ইত্যাদি এই পাঁচ অঙ্গ দ্বারা যুক্ত বাক্যের গুণ দোষ তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন। আর বৃহস্পতির সঙ্গে কথাবার্তাতেও তিনি উত্তর প্রত্যুত্তরে বিশারদ ছিলেন। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ সম্পর্কে তার সিদ্ধান্ত সম্পূর্ণ সুসংগত ছিল। আর তিনি চতুর্দশ ভুবনের অণু পরমাণু প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন। আর সাংখ্য ও যোগ উভয় মার্গই ছিল তার জানা। আর দেবতা অসুরদের প্রত্যেকটি নির্ণয়ের অন্তর্নিহিত তাৎপর্যও তিনি জানতেন। আর মেলামেশা ও শত্রুতার ভিতরের তাৎপর্য, তার ভালো মন্দ ইত্যাদি তার জানা ছিল। আর শত্রুমিত্রের শক্তির যথার্থ জ্ঞানও তার ছিল। রাজনীতি কূটনীতি সম্বন্ধেও তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন, মানে একেবারে নিপুণ ছিলেন। যুদ্ধ এবং গীত উভয়তেই তিনি পারদর্শী ছিলেন। এইরকম নয় যে যুদ্ধও করতে জানতেন না, দেবর্ষি নারদ যুদ্ধে তো মানে একেবারে সুনিপুণ ছিলেন। তিনি আরও বহু গুণে গুণান্বিত, তার গুণের কোনো শেষ নেই। হে জনমেজয়, একদিন তিনি সেই প্রমুখ ঋষিদের সঙ্গে নিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য সেই সবার মধ্যে এলেন। সবার মধ্যে তার তিনি প্রবেশ করেই সকলকে আশীর্বাদ করে বলছেন, জয় হোক জয় হোক। আর ধর্মজ্ঞ মর্মজ্ঞ রাজা যুধিষ্ঠির দেবর্ষি নারদকে ভ্রাতাদের সঙ্গে পূজনাদি করলেন, আমরা তা শ্রবণ করেছি। এবারে তার পরক্ষণেই দেবর্ষি নারদ বললেন, ধর্মরাজ, আপনার অর্থের সদ্ব্যবহার হয়তো, আপনি যে অর্থ উপার্জন করেন কর হিসাবে তার সদ্ব্যবহার করেন কি? সব প্রশ্নবাচী চিহ্ন। আপনার মন ধর্মকার্যে ব্যবহৃত, আশা করি আপনি সুখী হবেন। আপনার মনে অবশ্যই কোনো খারাপ চিন্তা আসে না। আপনার পিতৃ পিতামহগণ যে সদাচার পালন করেছেন, আপনিও নিশ্চয়ই সেই ধর্ম অর্থের অনুকূল উদার নীতির আশ্রয় গ্রহণ করেছেন। তা অর্থপ্রীতির জন্য ধর্ম পালনে, ধর্মের প্রীতির জন্য অর্থের এবং কামপ্রিয়তা ধর্ম ও অর্থের প্রতিবন্ধক যেন না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। আপনি তো সময়ের মূল্য বোঝেন, সময়কে কখনো অপচয় করা উচিত নয়। ধর্ম অর্থ এবং কামের জন্য পৃথক পৃথক সময় স্থির করেছেন তো, না যখন যা ইচ্ছা হয় তখন তাই করেন? তা করলে হবে না। আর রাজার মধ্যে ছটি গুণ থাকা উচিত। কি কি গুণ? যারা শ্রেষ্ঠ ব্যক্তি হবেন তাদের মধ্যে ছটি গুণের আবশ্যকতা। যেমন ব্যাখ্যা করার শক্তি, কিছু বলে বোঝানোর মতো শক্তি থাকা দরকার। আর বীরত্ব, নিজের মধ্যে তেজ, পরাক্রম, বীরত্ব থাকবে। আর মেধা, মেধা থাকবে, আর পরিমাণদর্শিতা, নীতি নৈপুণ্য এবং কর্তব্য অকর্তব্য এবং বিবেক, এই ছয়টি গুণ প্রতিটি শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে থাকা বিশেষ প্রয়োজন। আর সাতটি উপায়ের কথা বলছেন। সেই সাতটি উপায় হলো মন্ত্র। কোনো কিছু উপায়, কোনো কিছু উদ্ধার করতে হলে, মানে সেটা উপায় বলা হয়েছে, তার জন্য কী করতে হবে? মন্ত্র, ঔষধি, ইন্দ্রজাল, সাম, দান, দণ্ড এবং ভেদ, এই সাতটিকে আশ্রয় করে নিজের কার্য, রাজ্যের কার্য সিদ্ধি করতে হবে। আর পূর্বোক্ত গুণাদির সাহায্যে এই উপায়গুলি নিরীক্ষণ করা উচিত এবং 14টি দোষের উপর নজর রাখা উচিত। এ তো গুণের কথা গেল, উপায়ের কথা গেল, এবার 14টি দোষের কথা বলেছেন, সেগুলি থেকে দূরে থাকতে হবে। দেখুন, সকলের জন্যই বলছেন, শুধু যুধিষ্ঠির মহারাজকে বলছেন আর আমরা মাথা নাড়িয়ে চলে যাব, তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকের জন্য। কি বলছেন? যে নাস্তিকতা, নাস্তিকতা একটা দোষ, তা ত্যাগ করতে হবে। মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলা উচিত নয়। তারপর ক্রোধ, প্রমাদ, দীর্ঘসূত্রতা, এই হচ্ছে, হবে, চলছে, চলবে, ভগবান যেমন চালাচ্ছে চলবে, নিজে হাত জোর করে বসে থাকবো তা হবে না, এই দীর্ঘসূত্রতা। আর জ্ঞানীদের সঙ্গ না করা, মানে জ্ঞানীদের সঙ্গ করতে হবে। আর আলস্য, আলস্যকে ত্যাগ করতে হবে। আর ইন্দ্রিয় পরবশতা, ইন্দ্রিয়ের অধীনস্থ হলে হবে না। শুধু অর্থেরই চিন্তা করা, এ কিন্তু দোষ। আর মূর্খের সঙ্গে পরামর্শ, তা আমরা যা কিছু বলি মূর্খদের নিয়েই তো আলোচনা করি, এ উচিত নয়। আর নিশ্চিত কার্যে ঢিলেমি, মানে যে কার্য হওয়া দরকার, এখনই হওয়া দরকার, সেটাতে মানে অবহেলা, এ দোষ। আর পরামর্শ গুপ্ত না রাখা, কিছু একটা সিদ্ধান্তে উপনীত হলাম, হয়ে সেই বিষয়টা মানে গুপ্ত না থাকা, একবারে চতুর্দিকে ছড়িয়ে যায়, এ উচিত নয়। আর সময় মতো উৎসব না করা এবং একসঙ্গে অনেক শত্রুর উপর আক্রমণ করা, শত্রুতা করা ভালো, মানে শত্রু যারা আছে তাদের উপরে আক্রমণ করা ভালো, কিন্তু অনেক শত্রু থাকলে একটা একটা করে তাদের জব্দ করতে হবে। একসঙ্গে সব শত্রুর উপরে আক্রমণ করতে গেলে তারাই উল্টে নিজেকে আক্রমণ করবে। আর এই দোষ থেকে রক্ষা পেয়ে নিজ শক্তি এবং শত্রুর শক্তি সম্পর্কে ঠিক ঠিক জ্ঞান রাখেন তো? আপনার শক্তি আর আপনার শত্রুর শক্তি বুঝেন তো? না শুধু মানে যা ইচ্ছা তাই করবেন, তা হবে না। আর নিজ শক্তি এবং শত্রুর শক্তি অনুমান করে সন্ধি বা যুদ্ধ দ্বারা আপনি আপনার জমি জমা, ব্যবসা বাণিজ্য, হাতি ঘোড়া, হীরা জহরাত ইত্যাদির জন্য নিয়োজিত লোকদের কার্যাদি ঠিক মতো দেখাশোনা করেন তো? আর যুধিষ্ঠির, আপনার রাজ্যের সাতটি অঙ্গ, এই রাজ্যটা যে পরিচালিত হচ্ছে তা সাতটি অঙ্গের দ্বারা পরিচালিত হচ্ছে, তা সেগুলি কি? স্বামী, মন্ত্রী, মিত্র, অর্থকোষ, আর রাষ্ট্র, দুর্গ ও পুরবাসীরা, তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। এবং যত্নের সঙ্গে সঙ্গে দেখতে হবে সেই যে পুরবাসীরা ইত্যাদি, তারা শত্রুদের সঙ্গে মিলে যায়নি তো? তারা যদি শত্রুর সঙ্গে মিলে যায়, তাহলে আপনি যতই শক্তিশালী রাজা হন না কেন, আপনাকে মানে হত্যা করে ফেলবে সময় পেলেই। তা সেদিকে আপনার নজর রাখা উচিত। নগরের ধনী ব্যক্তিরা কুপ্রভাব থেকে দূরে আছে তো? তাদের মধ্যে কোনো প্রকার কুভাবনা তো এসে উপস্থিত হয় না। আর আপনার প্রতি তাদের শ্রদ্ধা সম্মান বজিয়ে আছে তো? আর আপনার শত্রুর গুপ্তচর আপনার উপর বিশ্বাস সৃষ্টি করে আপনার কাছ থেকে অথবা আপনার মন্ত্রীদের কাছ থেকে গোপন পরামর্শ জেনে যায় না তো? আর আপনি আপনার মিত্র, শত্রু এবং উদাসীন লোকের সম্বন্ধে সম্পূর্ণ খোঁজ খবর রাখেন তো? তারা কি করেন না করেন সে বিষয়ে আপনি খোঁজখবর রাখেন তো? আপনি ঠিক সময় অনুসারে মেলামেশা এবং শত্রুতা করেন তো? কি করণীয়, কার সঙ্গে শত্রুতা করার দরকার, কার সঙ্গে বন্ধুত্ব করার দরকার, সেগুলো আপনি বোঝেন তো? আপনার মন্ত্রী আপনার সমান জ্ঞানবৃদ্ধ, পুণ্যাত্মা, বুদ্ধিমান, কুলীন এবং সম্মানীয় তো? না কোথার থেকে এক ছোট লোককে ধরে এনে মন্ত্রী করে দিলাম, তারপরে দেখা গেল সেই রাজ্য দখল করে বসে থাকলো, এমন নয় তো? পরিষ্কার বাংলা হচ্ছে এটাই। আর হে যুধিষ্ঠির, বিজয়ের মূল হলো বিচারের গোপনতা। যদি কাউকে কিছু করতে হয় তাহলে যে গুপ্ত বিষয়গুলো সেগুলোকে গোপনই রাখতে হবে। আর আপনার শাস্ত্রজ্ঞ মন্ত্রীরা আপনার বিচার এবং সংকল্পগুলি সব গোপন রাখে তো, না সব হাটে বাজারে সব কীর্তন করে বেড়ায়? এর দ্বারাই দেশ রক্ষা হয়। যদি এই এই নিয়মগুলো পালন করা যায় তাহলেই দেশ রক্ষা পাবে। শত্রুরা আপনার কথা সব জেনে যায় না তো? আপনার যারা বিরুদ্ধ দল বা যারা শত্রু, তারা আপনার সমস্ত গোপন পরামর্শ তারা জানে না তো? আপনি অসময়ে নিদ্রাসক্ত হন না তো? আর সময় মতো জেগে যান তো? রাত্রের শেষ প্রহরে ঘুম থেকে উঠে আপনি অর্থ চিন্তা করেন কি? আপনি একলা কিংবা অনেকের সঙ্গে যে মন্ত্রণা করেন, আপনার পরামর্শগুলি শত্রুদের কাছে কেউ পৌঁছে দেয় না তো? কত দামি কথা সব। আর একটু চেষ্টা করলেই অনেক বড় কাজ করা যায়, সেই ভেবেই কাজ আরম্ভ করেন তো, ভেবে চিনতে বুঝে? আর সেই কাজ আলস্য করেন না তো? একটা কাজ আরম্ভ হলো, শেষ হলো না, মধ্যপথে গিয়ে আটকে গেল, সেটার প্রতি ঢিলা দেওয়া, আলস্য এ উচিত নয়। যে কাজ করতে হবে ওটাকে সম্পূর্ণ করতে হবে। আর যারা চাষ করে তাদের সুবিধা অসুবিধার প্রতি আপনি খবর রাখেন তো? যদি তাদের চাষিদের চাষবাস করতে অসুবিধা, তাদের ধনাদির প্রয়োজন, তাহলে তাদেরকে আপনি অল্প সুদে, যারা চাষ করে তারা তো খুব ধনী নয়, তাদের অল্প সুদে মানে অর্থ দেওয়া উচিত, তা দেন তো? আর আপনার আচার্য মর্মজ্ঞ এবং সর্বশাস্ত্র নিপুণ হয়ে কুমারদের ঠিক মতো অস্ত্র শিক্ষা দিচ্ছেন কি না তা তুমি ধ্যান রাখো তো? আপনি সহস্র মূর্খের পরিবর্তে একজন বিদ্বানকে কি গুরুত্ব দিয়েছেন, মানে কোনো ভার দিয়েছেন? আর কেননা এখানে বিদ্বানের কথা কেন বলছেন, কেননা বিদ্বানই বিপত্তির সময় রক্ষা করতে পারে, মূর্খ তা পারবে না। আর আপনার সমস্ত দুর্গে ধন ধান্য অস্ত্রশস্ত্র যন্ত্র কারিগর এবং সৈনিকদের সঠিক আয়োজন আছে তো? যদি একজন মন্ত্রীও মেধাবী, সংযমী এবং বুদ্ধিমান হয় তাহলে তা রাজা অথবা রাজকুমারকে বিপুল সম্পত্তির অধিকারী করিয়ে দিতে পারে। তা মন্ত্রী সেই রকম হওয়া দরকার, জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তি হওয়া প্রয়োজন। আর আপনি শত্রুপক্ষের মন্ত্রী, পুরোহিত, যুবরাজ, মানে শত্রুপক্ষের কথা বলছেন, সেনাপতি, দ্বারপাল এবং কারাধ্যক্ষ, কোষাধ্যক্ষ এবং কার্যনির্ণায়ক, উপদেষ্টা, নগরাধিপতি, কার্যনির্মাণকর্তা, ধর্ম অধ্যক্ষ, সভাপতি এবং দণ্ডপাল, দুর্গপাল, সীমাপাল এবং বন বিভাগের অধিকারীর উপর তিনজন তিনজন করে গুপ্তচর রাখুন। প্রত্যেকের প্রতি একজন ব্যক্তির পিছনে তিন তিনজন গুপ্তচর থাকবে, মানে শত্রুপক্ষের যারা থাকবে। এবং এই যে শত্রুপক্ষের প্রতি তিন তিনজন করে যে সিআইডি রাখা হয়েছে, এবার তারা কি কাজগুলি সঠিকভাবে করছে কিনা তাদেরকে পরিচালনা করার জন্য আরো তিনজন নিজের একান্ত বিশ্বাসী পাত্রকে নিযুক্ত করতে হবে। আর সেই যে বিশ্বাসী পাত্র, তাদের প্রতি আপনাকে সতর্ক হতে হবে যে তারা যাতে আবার ওদের সঙ্গে মিলে না যায়। আপনি স্বয়ং সতর্ক থেকে নিজের কথা শত্রুদের কাছে গোপন রাখবেন, আর তাদের কাজের খবর সর্বদাই রাখবেন, কি করছে, কোথায় যাচ্ছে, ইত্যাদি খবরাখবর আপনি রাখবেন। মহাত্মা, আপনার পুরোহিত কুলীন, বিদ্বান এবং বিনয়ী তো, তিনি নিন্দুক এবং কিংকর্তব্য বিমূঢ়ত নন, সেদিকে আপনি নজর রাখবেন। আপনি নিশ্চয়ই তাকে যথোচিত মর্যাদা দেন। আপনি বুদ্ধিমান, সরল এবং বিধিনিয়ম জানেন এবং এমন ব্যক্তিকেই ঋত্বিক নিযুক্ত করেছেন তো, যিনি বিধি বিধান সমস্ত কিছু জানেন। তিনি যজ্ঞ করার সামগ্রীগুলি মানে সঠিকভাবে নিবেদন করেন কি না তা আপনি খবর রাখেন। আপনার জ্যোতিষী সমস্ত শাস্ত্রের বিশেষজ্ঞ এবং নক্ষত্রের যে অবস্থান কাল, মানে কখনো কুপ্রভাবে কখনো সুপ্রভাবে মানে বিদ্যমান, সেই সমস্ত কার্যগুলি সেই জ্যোতিষী ভালো বোঝেন কি না। আপনি রাজকার্যে অযোগ্য কর্মচারীদের নিযুক্ত করেননি তো, যারা অকর্মণ্য, যারা আলসি, যারা সততা প্রদর্শন করে তাদের রাখেননি তো। আপনি আপনার মন্ত্রীদের সব সময় কাজের নির্দেশ দিয়ে থাকেন তো, না মন্ত্রীরা যা করছে তাই হবে, এ করলে চলবে না। আর মন্ত্রীরা শীল, সৌন্দর্য এবং ভালোবাসা পরিত্যাগ করে প্রজাদের কঠোরভাবে শাসন করেন না তো, তাদের মধ্যে দয়া মায়াহীন হয়ে তারা মানে প্রজাদের দুঃখ দেয় না তো। আর পবিত্র যাজ্ঞিক পতির যজমানের এবং নারী ব্যভিচারী পুরুষকে যেমন অপমান করে, যারা নিচ হীন কর্ম করেছে তাদেরকে যেমন লোকে অসম্মান করে, তেমনি প্রজারা বেশি কর দেওয়ার জন্য আপনাকে দোষারোপ করে না তো। মানে করও মানে হিসাব মতো নিতে হবে, যাতে কর সকলে দিতে পারে। আর আপনার সেনাপতি তেজস্বী, বীর, বুদ্ধিমান, ধৈর্যশালী, পবিত্র, কুলীন এবং রাজভক্ত এবং চতুর্থ, না কোথার থেকে বোকা খানিকটা ধরে এনে মন্ত্রী বানিয়েছে, এটাই বক। আর আপনার সেনাদের দলপতিরা সর্বপ্রকারে যুদ্ধে চতুর, নিষ্কপট, সুরবীর এবং আপনার দ্বারা সম্মানিত তো। আপনি আপনার সেনাদের খাদ্য ও বেতনের ঠিকমতো ব্যবস্থা করেন তো, আর বেতনের বিলম্ব বা কম হয়ে যায় না তো, তাদের যে বেতনটা দেওয়া হয় সেটা সময় মতো দেন কি না, আর তাদের বেতন কম হয় না তো যে তাদের সংসারে অভাব থাকবে, এমন করলে হবে না। খাদ্য ও বেতন সময় মতো না পেলে সৈনিকদের কষ্ট হয় এবং তারা বিদ্রোহ করে বসে, অতএব সৈনিকদের প্রতি মানে বিশেষ যত্ন রাখা উচিত। যেমন আমাদের ভারতবর্ষে এখনও মানে কালের প্রভাবে কিছুই হোক, দেখুন সবথেকে বেশি সুবিধা এই সৈন্যদের এখনও দিয়ে রেখে, এই মহাভারতের প্রথা অনুযায়ী চলে আসছে। আর আপনার কর্মচারীরা কি আপনার প্রতি এতই শ্রদ্ধাশীল যে তারা আপনার জন্য প্রাণও দিতে প্রস্তুত? প্রশ্ন করছেন, তারা কি আপনার জন্য প্রাণও দিতে প্রস্তুত? এদের মধ্যে এমন কেউ নেই তো যে তার ইচ্ছানুসারে সমস্ত সেনা পরিচালনা করে? সেনা পরিচালনা আপনার দ্বারা হবে, অন্যের দ্বারা নয়। আপনার নির্দেশ তারা মানছে কি না মানছে সেদিকেও আপনার যত্ন রাখা উচিত। আর কোনো কর্মচারী কোনো বিশেষ ভালো কাজ করলে তার বেতন বৃদ্ধি হয় তো, কেউ হয়তো সাহসিকতা দেখিয়ে হয়তো তার রাজ্যের সীমান্তে কিছু দুষ্ট লোককে বিনাশ করেছে, তাহলে তার বেতন বাড়ানো উচিত, তাকে পদ ধীরে ধীরে উপরের দিকে দেওয়া উচিত, উচ্চ পদ প্রদান করা উচিত, তা করেন তো? হে রাজন, যারা আপনাকে রক্ষার জন্য প্রাণ বিসর্জন করেন বা করেছেন বা সংকটের মধ্যে যখন তারা পড়েন, তা আপনি তাদের পরিবারকে আপনি রক্ষা করেন তো? আর বলহীন শত্রু যুদ্ধে পরাজিত হয়ে যখন আপনার শরণাগত হয়, তখন আপনি তাকে পুত্রের মতো দেখেন কি না? যে শত্রু পরাজিত হয়েছে, বশ্যতা স্বীকার করেছে, তাকে আপনি পুত্রের ন্যায় দেখবেন। প্রজা, সমস্ত প্রজা আপনাকে নিরপেক্ষ, হিতকারী এবং পিতামাতার সমকক্ষ মনে করে তো? প্রথমে নিজের ইন্দ্রকে জয় করে তারপরে ইন্দ্রিয় আদির অধীন শত্রুদের জয় করা যায়। শত্রুদের বশ করার জন্য সাম, দান, দণ্ড সর্বপ্রকার উপায় প্রয়োগ করা উচিত। আর নিজ রাজ্য রক্ষার ব্যবস্থা করে তবে শত্রুর উপরে হামলা করতে হয়। আগে নিজেরাই সুরক্ষিত নয়, আর চললেন আপনি অন্যের রাজ্যে আক্রমণ করতে, আপনি এসে দেখবেন অন্য রাজা এসে আপনার রাজ্য দখল করে নিয়েছে, এমন নয়। সর্বপ্রথম নিজের রাজ্যকে মানে রক্ষা করতে হবে, তারপরে অন্য রাজ্যের প্রতি হামলা করতে হবে, এবং এতেই জয়লাভ করে সেই রাজ্যে নিজ অধিকার স্থাপন করা উচিত। আপনি নিশ্চয়ই তা করে থাকেন আমার মনে হয়। আরো বলছেন, আপনি আপনার আত্মীয় কুটুম্ব, বৃদ্ধ গুরুজন এবং বৃদ্ধ ব্যবসায়ী কারিগর, আশ্রিত দরিদ্রদের সদা সর্বদা ভরণ পোষণ ও দেখাশোনা করেন তো? যে ব্যক্তি প্রতিদিন অর্থের আয় ব্যয়ের কাজে নিযুক্ত থাকেন, তিনি প্রত্যহ আপনার পাশে মানে নিত্য প্রতি হিসাব পেশ করেন কিনা? যাকে অর্থাদি হিসাব নিকাশ দেওয়া হয়েছে, এখন ডিস্টার্ব হবে মাঝখানে বললেন না, এখন ওটা আগে করিয়ে নেবেন আগে পরে। কখনো যোগ্য এবং হিতৈষী কর্মচারীকে বিনা অপরাধে পদচ্যুত করেননি তো? কখনো কোনো কাজে লোভী চোর শত্রুকে নিয়োগ করেননি তো? এরা থাকলেই অসুবিধা করবে। আর কোনো চোর, লোভী রাজকুমার, রানী বা স্বয়ং আপনি দেশবাসীদের কোনো প্রকার দুঃখ দেন না তো? দেওয়া যাবে না। আর আপনার রাজ্যে জলপূর্ণ পুষ্করণী বহুল পরিমাণে আছে তো? এবং আপনি যে চাষবাসের ব্যবস্থা রেখেছেন, তাতে প্রতি বছর এই বর্ষার অপেক্ষা করলে হবে না। আপনাকে এমনই পুষ্করণীর বা খালের প্রয়োজন, যাতে আপনি এক বছর দু বছর বৃষ্টি না হলেও তার থেকে জল যাতে শেষ না হয়, সেই রকম খাল বা পুষ্করণী আপনার ব্যবস্থা রাখা উচিত। এবং যে সমস্ত বণিকগণ তারা ধার্মিকভাবে বাণিজ্য করছে কিনা সেদিকেও আপনি ধ্যান রাখেন তো? ধর্ম অনুকূল ব্যবস্থাতেই প্রজারা সুখী হয়। আপনার রাজ্যে বিচারপতি, তহসিলদার, পঞ্চায়েত প্রধান, পেশকার এবং সাক্ষী, এই পাঁচ ব্যক্তি প্রজাদের হিতে তৎপর এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে থাকেন তো? নগর রক্ষার জন্য গ্রাম রক্ষার সর্বপ্রথম প্রয়োজন। রাজ্য সীমা রক্ষা করাও গ্রাম রক্ষার সঙ্গে সমানভাবে করা উচিত। যে গ্রাম বলে তাকে তুচ্ছ করা তা উচিত নয়। শহরকে রক্ষা করতে হলে প্রথমে গ্রামকে রক্ষা করতে হবে। আর সেখানকার খবর ঠিক সময় মতো আপনি সংগ্রহ করেন তো? আপনার রাজ্যে অপরাধী, চোর, উচ্চনীত ব্যক্তি গ্রামগুলি লুট করে কি না তার প্রতি আপনি যত্নশীল তো? না, গ্রাম ঠিক আছে, চুরি হোক ডাকাতি হোক, আমার কি গেল আসলো, এমন করলে হবে না। আপনাকে স্বয়ং তার খবর রাখতে হবে। আপনি নারীদের সুরক্ষিত এবং প্রসন্ন রাখেন তো? এবং তাদের উপর বিশ্বাস করে গুপ্ত কথা তাদের বলে দেন না তো, নারীদের? আর আপনি ভোগে বিলাসে লিপ্ত হয়ে বিপদকে উপেক্ষা করেন না তো? আর আপনার সেবক সর্বদা আপনার রক্ষার তৎপর হয়ে থাকে তো? যে আপনার রক্ষক সে সর্বদা তৎপরতা থাকে না, হয়তো সে ঘুমিয়ে আছে আর আপনি হয়তো যেখানে সেখানে ঘুরছেন, এমন নয় তো? বলছেন সেদিকেও আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি অপরাধীদের কাছে যমরাজ এবং পূজনীয়দের কাছে ধর্মরাজ রূপে বিরাজমান তো? যারা দুষ্ট তাদের জন্য যম হয়ে যেতে হবে, আর যারা পূজনীয় তাদের কাছে ধর্মরাজ রূপে তাদের উপদেশ করতে হবে। প্রিয় এবং অপ্রিয় ব্যক্তিদের ভালো মতো পরীক্ষা করে তারপর তাদের সঙ্গে ব্যবহার করেন তো? না, কেউ এসে একটু হেসে মিষ্টি কথা বলল, তাকেই পথ দিয়ে দিলেন, এমন করলে রাজ্যের ক্ষতি হয়ে যাবে। শরীরের ব্যাধি দূর হয় নিয়ম পালন এবং ঔষধ সেবন করলে, আর মনের পীড়া দূর হয় জ্ঞানী পুরুষদের সৎসঙ্গে। তা আপনি যথাযোগ্য সেই জ্ঞানী পুরুষদের সঙ্গ লাভ করেন তো? আপনার চিকিৎসক অষ্টাঙ্গ চিকিৎসায় নিপুণ, হিতৈষী, শ্রদ্ধা সম্পন্ন এবং শরীরের দেখাশোনায় তিনি পারঙ্গত্য, আর আপনি লোভ মোহ অহংকার বশত অর্থী এবং প্রত্যার্থীদের উপেক্ষা করেন না তো? আপনি লোভ মোহ বিশ্বাস অথবা ভালোবাসার দ্বারা আপনার আশ্রিত জনেদের জীবিকার বাধা প্রদান করেন না তো? আপনার দেশবাসীরা গোপনে শত্রুদের কাছে উৎকোচ নিয়ে আপনার বিরোধিতা করছে কিনা আপনি তার প্রতি ধ্যান রাখেন কি? প্রধান প্রধান রাজারা প্রেমপরবশ হয়ে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকেন কিনা? আপনার বিদ্যাবত্তা এবং গুণাদির জন্য ব্রাহ্মণ এবং সাধুগণ আপনাকে প্রশংসা করেন তো? আপনি তাদের দক্ষিণা দিয়ে থাকেন তো? এইরূপ করলে আপনার স্বর্গ ও মোক্ষ লাভ হবে। আপনার পূর্বপুরুষগণ যেমন বৈদিক বিধিবিধান নিয়ম অনুযায়ী সদাচারী হয়ে তারা যেমন গুণবান ব্রাহ্মণ রুচিকর সম্মত তাদের দক্ষিণা আদি প্রদান করেছেন, আপনিও তদনুরূপ করেন কি? এইভাবে তিনি আরো আরো সমস্ত কথা বলতে বলতে বলছেন যে যে রাজা এই বৃত্তি রাখেন, কোন বৃত্তি মানে বৃত্তি আয়ু এবং যশ বৃদ্ধিকারী এবং ধর্ম অর্থ কাম পূরণকারী, সে রাজা এই বৃত্তি রাখেন তার দেশ কখনো সংকটগ্রস্ত হয় না, সমস্ত পৃথিবী তার বশীভূত হয়, তিনি সুখী হন। হে ধর্মরাজ, আপনার কোনো শাস্ত্রকুশল মন্ত্রী অজ্ঞতাবশত কোনো নিরপরাধ ব্যক্তিকে চোর মনে করে তাকে কষ্ট দেয় না তো? তার দ্বারা বিচার ভুল হয় না তো? আপনার কোনো কর্মচারী ঘুষ নিয়ে অপরাধী ব্যক্তিকে বিনা দণ্ডে ছেড়ে দেয় না তো? আপনি তার প্রতি যত্নশীল হবেন। আর ধনী দরিদ্রের বিবাদে আপনার কর্মচারী ধনলোভে দরিদ্রের সঙ্গে অন্যায় ব্যবহার করে না তো? আমি আগে যে 14টি দোষের বর্ণনা আপনাকে করেছি তার থেকে আপনার অবশ্যই রক্ষা পাওয়া উচিত, সেই 14টি দোষ যাতে আপনাকে কখনো স্পর্শ না করতে পারে। আর বেদের সাফল্য যজ্ঞে, ধনের সাফল্য দান এবং ভোগে, পত্নীর সাফল্য আনন্দ এবং সন্তান উৎপাদনে, এবং শাস্ত্রের সাফল্য শীল ও সদাচার দ্বারা। তা দূর থেকে যে সমস্ত ব্যবসায়ীগণ যারা আপনার কাছে আসেন তারা ঠিকমতো কর দেন তো? ট্যাক্স। আর রাজধানী এবং সর্বত্র ব্যবসায়ীদের সম্মান দেওয়া হয় তো? তারা প্রতারিত হয়ে চলে যান না তো? আপনি গুরুজনদের কাছ থেকে প্রতিদিন ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র শ্রবণ করেন তো? চাষের থেকে উৎপাদিত অন্ন ফুল ফল মধু ঘৃত ইত্যাদি ধর্মযুক্তিযুক্ত যে ব্রাহ্মণ তাদের দেওয়া হয় তো? আপনি আপনার কারিগরদের ঠিক মতো কাজের জিনিস বেতন এবং কাজ দেন তো? যারা আপনার ভালো করেন পূর্ণ সভাকক্ষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন এবং আপ্যায়ন করেন তো? যাদের দ্বারা আপনি উপকৃত তার সভা মধ্যে তাদের প্রশংসা করতে হবে এবং তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর আপনি সর্বপ্রকার সূত্রগ্রন্থ যেমন হস্তিসূত্র রথসূত্র অশ্বসূত্র এবং অস্ত্রসূত্র যন্ত্রসূত্র এবং নাগরিক সূত্র অভ্যাস করেন অবশ্যই, এটা আপনার করা উচিত। আপনি সর্বপ্রকার অস্ত্রশস্ত্র মারণ প্রয়োগ ঔষধি প্রয়োগের বিধিবিধান জানেন তো? আর আপনি অগ্নি হিংস্র জন্তু রোগ এবং রাক্ষসদের থেকে সমস্ত রাষ্ট্রকে রক্ষা করার মতো ক্ষমতা রাখেন তো? অন্ধ বোবা খঞ্জ অনাথ এবং সাধু সন্ন্যাসীদের ধর্ম তো রক্ষক আপনি। হে মহারাজ, রাজাদের অনর্থকারক 6টি দোষ হল নিদ্রা, আলস্য, ভয়, ক্রোধ, মৃদুতা এবং দীর্ঘসূত্রতা। এই 6টি আপনি সর্বদা ত্যাগ করুন। বৈশম্পায়ন ঋষি তিনি বলছেন যে হে জনমেজয়, দেবর্ষি নারদের এই সমস্ত বাণী শুনে ধর্মরাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদের চরণ ধারণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, আমি আপনার আদেশ পালন করব। এবং আপনি আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন, আমি তো এই সমস্ত কার্যের থেকে মানে সব কিছু জানতামও না, তা আপনি কৃপা করে আমাকে এই সমস্ত জ্ঞান আমাকে দিয়েছেন, আমি আপনার কাছে চির ঋণে আবদ্ধ এবং আপনাকে আমি বারংবার ধন্যবাদ জ্ঞাপন করি। হে জনমেজয়, দেবর্ষি নারদের উপদেশ শুনে ধর্মরাজ তাকে অত্যন্ত আদর অর্পণ জানালেন এবং বিশ্রাম প্রসাদাদি পেলেন। পাওয়ার পরে তিনি বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে ধর্মরাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদের কাছে পুনঃ গিয়েছেন, গিয়ে বলছেন যে হে দেবর্ষে, এই আপনি যে আমাদের রাজ্যে এই যে মায়ামহল যে সভাকক্ষ আপনি দেখলেন, তা এই রকম সভা কি আপনি এই লোকে কোথাও দেখেছেন? তা বলছেন না না, আমি এই রকম সভা বা এই রকম যে মায়ামহল এই লোকে দেখা তো দূরের কথা, আমি শুনিও নি যে এই রকম মহল এই পৃথিবীতে এই মর্তে হতে পারে। তা আপনি মনুষ্য লোকে আপনি এরূপ মণিময়যুক্ত সভা তাহলে দেখেননি, তাহলে কোথায় দেখেছেন? বলছেন আমি যম মানে ছটি জায়গায় আমি এই সভা দেখেছি, দেবরাজ ইন্দ্রের ওখানে, বরুণ দেবের কাছে, ব্রহ্মাজির কাছে এবং যমালয়ে ইত্যাদি, সেখানে আমি দেখেছি। সেখানে ঠিক যে প্রকার সভা নির্মিত হয়ে আছে, তৈরি হয়ে আছে, তা তোমার সভাও ঠিক তদনুরূপ। এখানে দেবতা, পিতৃপুরুষ, যাজ্ঞিক, বেদ, যজ্ঞ, ঋষি, মুনি ইত্যাদি মূর্তিমান হয়ে তাতে নিবাস করেন। এই যে মহল তৈরি হয়েছে, এগুলো যে অসুর তৈরি করেছে তা নয়, এখানে সমস্ত দেবতাদের বাস আছে, সমস্ত মুনি ঋষিগণ, তারা মানে তাদের দেখা যায় না কিন্তু তারা প্রত্যেকেই এখানে থাকেন। আর দেবর্ষি নারদের কথা শুনে পঞ্চপাণ্ডব এবং উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী সেই উপরিস্থিত যে যে সভা সেই সভাস্থলের কথা তারা জানার জন্য হাত জোড় করে অনুরোধ করলেন যে আপনি সেখানকার সভার কথাও বলুন, এই মায়ামহল তো আমরা দেখলাম। তিনি বর্ণনা করছেন, বলছেন যে আমরা তা শুনতে একান্ত আগ্রহী। বলছেন সেই সভা কী কী বস্তু দিয়ে তৈরি এবং তার দৈর্ঘ্য প্রস্থ মানে কত বড়, তা আপনি কৃপা করে বলুন। কারা এর সভাসদ, এতে আর কি বৈশিষ্ট্য আছে? ধর্মরাজের প্রশ্ন শুনে দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র এবং সূর্যপুত্র যম, বুদ্ধিমান বরুণ এবং যক্ষরাজ কুবের এবং লোকপিতামহ ব্রহ্মার যে অলৌকিক সভা সেই সভার বর্ণনা করলেন। এবার বৈশম্পায়ন ঋষি জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, দিব্য সভার বর্ণনা শুনে ধর্মরাজ দেবর্ষি নারদকে বললেন, ভগবান আপনি যমরাজার সভায় প্রায় সমস্ত রাজাদের উপস্থিতি থাকার বর্ণনা করেছেন, বরুণের সভায় কারা থাকে, নাগ, দৈত্যরাজ, নদী এবং সমুদ্রের উপস্থিতির কথা বলেছেন, আর কুবেরের সভায় যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, গুর্জক এবং রুদ্রদের উপস্থিতির খবরাখবর আপনি জানিয়েছেন, আমরা জেনেছি। তা আপনি বলেছেন ব্রহ্মার সভায় ঋষি, মুনি, দেবতা এবং শাস্ত্র পুরাণ নিবাস করেন, আর দেবরাজ ইন্দ্রের যে সভা সেই সভায় দেবতা, গন্ধর্ব, ঋষি মুনিদের কথাও আপনি বলেছেন, এবং আপনি বলেছেন সেখানে রাজর্ষিদের মধ্যে শুধু একমাত্র হরিশ্চন্দ্রই সেখানে একটি আসন পান, তিনি এমনকি সৎকর্ম, তপস্যা অথবা ব্রত পালন করেছেন যে যার ফলে তিনি ইন্দ্রের সমকক্ষ হলেন। ভগবান আপনি পিতৃলোকে আমার পিতা পাণ্ডুকে কেমন দেখেছেন এবং তিনি আমার জন্য কি কোনো খবরাখবর আদান প্রদান করেননি আপনার কাছে? এবারে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আপনার প্রশ্নানুসারে আমি আপনাকে জানাই, এই হরিশ্চন্দ্র তিনি একচ্ছত্র পৃথিবীর রাজা ছিলেন, তপস্যা, দান, ধ্যান, যজ্ঞাদি করাতে তার সমকক্ষ কেউ ছিল না। এই পৃথিবীর যত রাজন্যবর্গ ছিল তারা স্বেচ্ছায় তাকে কর প্রদান করতেন, তিনি রাষ্ট্রীয় যজ্ঞাদি করেছেন এবং তিনি সকলের সকলকেই খুশি দেখেছেন। কেউ যদি কিছু চাইতেন তাহলে তাকে কখনো